বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গল্প ও প্রবাদের গল্প। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয় জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। আমরা সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকব বলেছি। গত আসরে আমরা শিক্ষণীয় একটি প্রবাদের গল্প শুনিয়েছি আপনাদের। আশা করি যারা শুনেছেন ভালো লেগেছে আপনাদের। যাই হোক, আজকের আসরে আমরা শুনব একটি প্রবাদ এবং সেই প্রবাদের নেপথ্য গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ কামনা করছি।
বর্ণিত আছে যে একটা কৃষি ক্ষেত বা বলা যায় খামারের ভেতর বাস করত একটা মোরগ। মোরগটা দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি সুন্দর ও চিত্তাকর্ষক ছিল ওই মোরগের ডাক। সময়ে অসময়ে সেই মোরগ হঠাৎ করে ডেকে উঠত কুকুরু কু কুকুরু কু। মোরগের ওই সুন্দর ডাক যেই শুনত তারই ভালো লাগত। কেবল ওই আওয়াজ উপভোগ করত একটি প্রাণী, তার নাম শেয়াল। শেয়ালের ধুরন্ধর বুদ্ধির কথা কে না জানে। দুষ্ট বুদ্ধির জন্য পুরো বনেই শেয়ালের নাম সুপরিচিত। এই শেয়াল সবসময় মোরগকে নজরে নজরে রাখত। অনেক দূর থেকে সে মোরগের চলাফেরার উপর নজর রাখত। মোরগ কোথায় যায়, কখন কি করে ইত্যাদি সব কিছু মনে মনে শিয়াল বলত। একটা বুদ্ধি বের করা দরকার যাতে এই সুন্দর আহ্বানের সুরেলা কণ্ঠধারী মোরগটাকে স্বীকার করে মহানন্দে খাওয়া যায়।
শেয়াল বলে কথা, তার তো ষোলকলাই বুদ্ধিতে পূর্ণ। সুন্দর মোরগটাকে বাগে এনে শিকার করার জন্য নানা ফন্দি ফিকির করল। শত শত ফন্দি ফিকির থেকে একটাকে সে বেছে নিল শিকারের জন্য উপযুক্ত ভেবে। ওই ফন্দিকে কাজে লাগানোর লক্ষ্যে সে তার তৎপরতা শুরু করে দিল। একদিন খুব ভোরে ধীরে ধীরে একেবারে নিঃশব্দে মোরগের খুব কাছে চলে গেল এবং বলল, সালাম, এটা কি সিম্পল মোরগের খামার? মোরগ জবাবে বলল, আমি এই খামারের একমাত্র মোরগ, এখানে অন্য কোনো মোরগের অস্তিত্ব নেই, সিম্পল মোরগ নামে কাউকে চিনি না আমি।
চালাক শেয়াল বলল, এই নামটা অবশ্য এখান থেকে খানিক দূরের একটি খামারের প্রাণীরা দিয়েছে আমাকে। তারা সুন্দর এবং অপূর্ব কণ্ঠের একটি মোরগকে এই নাম দিয়েছে। কারণটা হলো, ওই মোরগের কণ্ঠের আওয়াজে সবাই মুগ্ধ হয়ে যায়। আমি অবশ্য এখানে অপরিচিত এক আগন্তুক, কাউকেই তেমন চিনি টিনি না। তবে আমিও অন্যদের মতো দূর দূরান্ত থেকে সেই মোরগের কুকুরুকু ডাক শুনেছি। আহাহা, সে কি মধুর আওয়াজ! তুমি কি তাকে চেনো? চিনলে আমাকে একটু দেখিয়ে দাও, আমি তাকে অনুরোধ করব অন্তত একটিবার সে যেন আমাকে তার কুকুরুকু গানটা শোনায়। তো শ্রোতাবন্ধুরে, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। বলছিলাম শিয়ালের ধূর্তামির কথা। কুকুলি কুকু গানটা শোনানোর ফাঁদে ফেলতে চেয়েছিল শিয়াল, কিন্তু মোরগ জানত এখানকার কোনো খামারেই কিংবা এর আশেপাশেও কোনো অন্য কোনো মোরগের অস্তিত্ব নেই। সুতরাং এই প্রশংসা যে তার আওয়াজের জন্যই, সেটা সে মনে মনে নিশ্চিন্ত হয়ে ব্যাপক খুশি হয়ে গেল। মনে মনে ভাবছিল যে শিয়ালকে বলে দেবে ওই সুন্দর আওয়াজের মোরগ সে নিজেই। তার আনমনা ভাবনার ভেতরেই শিয়াল বলে উঠল, অবশ্য আমি এটাও জানি যে তুমিও দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর কণ্ঠের অধিকারী। নাকি তুমি নিজেই সেই সিম্পল মোরগ? তাই যদি হয় তাহলে অনুরোধ করব অন্তত একটিবার কুকুলি কুকু বলে ডাকো। তোমার ডাক শুনে আমি নিশ্চিত হব যে সেই রূপকথার গল্পের মতো সিম্পল মোরগের সঙ্গে দেখা করার সৌভাগ্য লাভ করেছি।
মোরগ তার চোখ দুটো বন্ধ করল, তারপর চেষ্টা করল জীবনের সবচেয়ে সুন্দর ধ্বনিতে কুকুরুকু ডাকতে। আর এই সুযোগটাকেই যথাযথভাবে কাজে লাগাল শেয়াল। ডাকের মাঝেই সে ঝাঁপিয়ে পড়ল মোরগের উপর, দাঁত দিয়ে কামড়ে ধরে ছুটল পাশের ঝোপঝাড়ের দিকে। মোরগের চিৎকার চেঁচামেচি বেড়ে গেল। সেই কুঁকিয়ে চিৎকারের শব্দ শুনতে পেল খামারের কুকুরগুলো। তারা সেই শব্দ অনুসরণ করে শেয়ালের পিছু নিল। কুকুরগুলো দেখতে পেল শেয়াল মোরগটিকে দাঁত দিয়ে কামড়ে ধরে দৌড়াচ্ছে। তারাও তাই শেয়ালের পেছনে দৌড়াতে শুরু করল। মোরগ ততক্ষণে বুঝতে পেরেছে যে সে শেয়ালের মধুর কথার জালে আটকা পড়েছে। মনে মনে চিন্তা করল এবং শেয়ালকে বলল, কি বলল সে গল্প শুনব আরেকটু মিউজিক বিরতির পর।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। মোরগ শিয়ালকে বলল, তুমি যদি কুকুরগুলোর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে চাও তাহলে আমার সম্পর্কে বলো যে আমি হলাম ওই নিচের খামারের মোরগ। এই খামারের না, তুমি এসেছো আমাকে সেই নিচের খামারে পৌঁছে দেওয়ার জন্য। শিয়াল যখন দেখল যে কুকুরগুলো আস্তে আস্তে তার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাড়াতাড়ি চিৎকার করে বলল, আরে আরে, এই মোরগ তো আমাদের খামারের মোরগ নয়। বলে সে বুঝতে পারল যে সেও ফাঁদে পড়ে গেছে। চিৎকার করার সাথে সাথে তার মুখ খুলে গেছে এবং মোরগ মুখ থেকে ছুটে পড়ে গেছে। তাকিয়ে দেখল মোরগ দৌড়ে চলে গেছে কুকুরগুলোর কাছে।
কুকুরগুলো মোরগকে মুক্তি দেওয়ার পর শিয়ালের পিছু নেওয়া বাদ দিয়ে দিল। শিয়াল যখন দেখল যে কুকুরগুলো আর তার পিছু নিচ্ছে না, পাশেই একটু বসল এবং যে ঘটনাটা ঘটে গেল তা নিয়ে ভাবল। ভেবে চিনতে সশব্দে বলল, অসময়ে খুলে যাওয়া মুখকে ঘৃণা জানাই। মোরগ শেয়ালের ওই আক্ষেপের কথা শুনতে পেল। কেন যে এ কথা বলেছে শেয়াল মোরগ সেটা বুঝতে পারল। তাই মোরগ একটু দাঁড়ালো এবং সেও সশব্দে বলল, অসময়ে বন্ধ হওয়া চোখের প্রতি অভিশাপ। এই ঘটনার পর থেকেই কেউ যদি বেফাঁস অসংলগ্ন কোনো কথা বলে কিংবা না ভেবে চিনতে কোনো কাজ করে ক্ষতিগ্রস্ত হয়, তখনই এই প্রবাদটি আওড়াতে ভোলে না, অসময়ে বন্ধ হওয়া চোখ অন্ধ হোক।
আসমানি সুরা।
শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সুরা ফাতিহার নানা দিক ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।
সুরা ফাতিহায় বলা হয়েছে, পরম দয়ালু ও দাতা আল্লাহর নামে শুরু করছি, সকল প্রশংসা কেবলই আল্লাহর, যিনি বিশ্ববাসী ও বিশ্বজগতের প্রতিপালক। তিনি দাতা ও অতি দয়ালু, তিনি প্রতিদান দিবসের মালিক। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি ও একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, তাদের পথে নয় যারা অভিশপ্ত নয় ও পথভ্রষ্টও নয়।
সুরা ফাতিহাকে কোরআনের উদ্বোধনী সুরা বলা হলেও বেশিরভাগ মুফাসসির মনে করেন সুরা আলাকের প্রথম আয়াতটি হল কোরআনের প্রথম আয়াত, যা হীরা গুহায় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সুরা ফাতিহাই কোরআনের প্রথম সুরা হিসেবে বিবেচিত হয়েছে। সুরা ফাতিহা হচ্ছে উম্মুল কিতাব বা কিতাবের তথা কোরআনের মাতা, কারণ এতে রয়েছে পুরো কোরআনের সারমর্ম। এ সুরায় রয়েছে একত্ববাদ, আল্লাহর পরিচয়, পুনরুত্থান বা পরকাল, সুপথ ও পথভ্রষ্টতা সম্পর্কে মৌলিক বক্তব্য, যার মাধ্যমে বিশ্বাসী ও কাফেরদের মধ্যে পার্থক্য করা যায়। সুরা ফাতিহা সুরা হামদ ও ফাতিহাতুল কিতাব নামেও খ্যাত। হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা আর ফাতিহা অর্থ হল শুরু বা উদ্বোধন, কারণ এই সুরার মাধ্যমে শুরু হয়েছে পবিত্র কোরআন এবং এই সুরায় রয়েছে মহান আল্লাহর মহত্বের প্রশংসা। মহান আল্লাহ নানা নিয়ামত দিয়েছেন বলে প্রশংসা পাওয়ার যোগ্য। সব ধরনের প্রশংসার যোগ্য হলেন তিনি এবং তিনিই একমাত্র অস্তিত্ব যার ইবাদত করা যায়। এই সূরা মহান আল্লাহ তথা স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কের এক অনন্য সুন্দর প্রকাশ। তাই এই সূরাকে বিশ্বনবীর জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের অনুগ্রহ বলে উল্লেখ করা হয়েছে।
সূরা হামদ বা সূরা ফাতিহাকে সুরা শুক্র ও সুরা নূর এবং সাবাউল মাসানি বা দুই সপ্তকও বলা হয়। এর কারণ, অনেক মুফাসসির মনে করেন সুরা ফাতিহার রয়েছে সাতটি আয়াত এবং এই সুরা দুইবার তথা একবার মক্কায় ও একবার মদিনায় নাজিল হয়। আবার কেউ কেউ মনে করেন এই নামকরণের কারণ হল প্রত্যেক দুই রাকাত বিশিষ্ট নামাজে দুইবার পাঠ করতে হয় বরকতময় এই সুরা। সুরা ফাতিহা জোর দিয়ে বলা হচ্ছে যে একমাত্র এক আল্লাহ হল ইবাদত পাওয়ার যোগ্য এবং জীবনের সর্বক্ষেত্রে সুখে ও দুঃখে মানুষ একমাত্র তাঁর কাছ থেকেই সহায়তা পেতে পারে। সুরা ফাতিহা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর সাদিক আলাইহিসাল্লাম বলেছেন, এই সুরার প্রথমে রয়েছে আল্লাহর প্রশংসা, মাঝখানে রয়েছে নিষ্ঠা ও আন্তরিকতা, ও শেষে রয়েছে দোয়া ও প্রার্থনা।
সুরা ফাতিহার বক্তব্যের ধরন, সুর ও ছন্দ অন্য সুরাগুলোর চেয়ে ভিন্ন, কারণ এই সুরায় মহান আল্লাহ তাঁর কাছে মুনাজাত করার ও তাঁর সঙ্গে কথা বলার পদ্ধতি তাঁর বান্দাকে শিখিয়েছেন এবং এখানে বান্দার ভাষায় বক্তব্য রাখা হয়েছে। এ সুরা শুরু হয়েছে সৃষ্টিকুলসহ জগৎগুলোর সব কিছুর প্রতিপালক আল্লাহর প্রশংসা দিয়ে এবং এর মাঝখানে রয়েছে সব সৃষ্টির উৎস তথা সব কিছুর স্রষ্টা হিসেবে আল্লাহর পরিচয়, তাঁর প্রতি ও পুনরুত্থান সম্পর্কে ঈমান। আর এ সুরা শেষ হয়েছে মোনাজাত বা প্রার্থনার মধ্য দিয়ে। মহান আল্লাহ বলেছেন, আমি সুরা ফাতিহাকে নিজের ও বান্দার মধ্যে ভাগ করেছি। এর প্রথম অংশ আমার বক্তব্য এবং দ্বিতীয় অংশ হচ্ছে আমার কাছে বান্দার প্রার্থনা। আর আমার দাস বা বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দেব।
সুরা হামদ বা ফাতিহাই একমাত্র সুরা যা সব মুসলিম নামাজিকে নামাজের মধ্যে পাঠ করতে হয়। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মুসলমানরা অন্তত দশ বার এই সুরা পাঠ করেন। সুরা ফাতিহা শুরু হয় যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাতে রয়েছে রহমান ও রহিম শব্দটি। এর দ্বিতীয় আয়াতেও আবারও এসেছে এ দুই শব্দ। এর অর্থ আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য এবং তিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। রহিমিয়াত বা রহমানিয়াত তথা পরম করুণা, দয়া ও দানশীলতার ভিত্তিতে আল্লাহর অশেষ দয়া মুসলমান ও অমুসলমান এবং পাপী ও নেককার বা পুণ্যবান নির্বিশেষে সবার জন্যই উন্মুক্ত, ঠিক যেমনটি সূর্যের আলো ও সাগরের পানি সবার জন্যই উন্মুক্ত। আল্লাহর রহমান নামটি এই অর্থই বহন করে। অন্যদিকে আল্লাহর রহিম নাম বা তাঁর বিশেষ দয়ার গুণ বলতে যা বোঝায় তা হল এই বিশেষ দয়া আল্লাহর বিশেষ অনুগত বান্দা, খোদা ভীরু, মহৎ গুণের অধিকারী, সৎকর্মশীল ও প্রিয় বান্দাদের জন্য নির্ধারিত, যেমনটি সুরা আহজাবের ৪৩ নম্বর আয়াতে এসেছে, মহান আল্লাহ মুমিনদের জন্য রাহিম।
সুরা ফাতিহার সবচেয়ে বড় লক্ষ্য হল মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ককে সুবিন্যস্ত করা। এ সুরার রয়েছে বেশ কিছু শিক্ষামূলক বাণী। প্রথমত, মানুষের উচিত সব কাজই আল্লাহর নাম নিয়ে শুরু করা এবং সকাল, সন্ধ্যা ও অন্যান্য সব সময়ই আল্লাহকে স্মরণ করা। দ্বিতীয়ত, মানুষের জীবনের সব ক্ষেত্রে ও সব সময় একত্ববাদ আর এক আল্লাহর ইবাদতকে কথায়, কাজে ও চিন্তায় প্রয়োগ করতে হবে। এজন্যই প্রতিদিন নামাজে আমরা বারবার বলি, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। সুরা ফাতিহার এ বাক্যটি বারবার পাঠের মাধ্যমে সব ধরনের শিরক বা অংশীবাদিতা ও মিথ্যা থেকে দূরে থাকার অঙ্গীকার বাস্তবে প্রয়োগের কথা স্মরণ করিয়ে দেয়া হয়। এর মাধ্যমে অস্তিত্বের জগতে আল্লাহকেই একমাত্র উপাস্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং তাঁর কাছে আত্মসমর্পণ করা হয়। কবি বলেন, যদি হও তুমি বিবেকবানদের ধর্মানুসারী, তাহলে এক হৃদয়ে কেবল এক বন্ধুরই হও প্রেম অভিসারী।
আমাদের সরল পথে চালাও বলতে সঠিক পথে অবিচল থাকা এবং পূর্ণতা আর সৌভাগ্যের পথে এগিয়ে যেতে থাকার জন্য আল্লাহর সাহায্য চাওয়াকে বোঝায়। এই প্রেমময় আবেদনের পরে সুরাটির শেষ বাক্যে বলা হচ্ছে, সুপথ প্রাপ্ত ও বিভ্রান্তদের পথ ভিন্ন এক নয়। মানুষকে নানা পথ আর মতের মধ্যে আসল ও কৌশলগত পথটি বেছে নিতে হবে, যে পথটি হল শ্রেষ্ঠ ও সবচেয়ে উপযুক্ত। সুরা ফাতিহার শেষাংশে তিনটি পথের কথা বলা হয়েছে। প্রথমটি সঠিক বা সরল সোজা পথ, যা পায় কেবল সুপথ প্রাপ্তরা। দ্বিতীয়টি অভিশপ্তদের পথ। এ পথের লোকেরা সত্যের বিরোধিতায় অবিচল থাকে ও অন্যদেরও বিভ্রান্ত করার চেষ্টা চালায়। তৃতীয় পথ হল পথহারা ও অধপতিত বা বিভ্রান্তদের পথ। মহান আল্লাহ আমাদের সবাইকে প্রথম পথের দিশা দেবেন এবং তাতে অবিচল রাখবেন। এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ করছি আজকের এই আলোচনা।
সুস্থ পরিবার, শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের নতুন ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
বিগত আসরগুলোতে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব এবং পরিবারের সুস্থতা রক্ষায় শাকসবজি ও ফল ফলাদের প্রভাব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে এসে থাকবে। আজকের আসরে আমরা কথা বলার চেষ্টা করব পরিবারের সুস্থতার ক্ষেত্রে মাছ কিংবা জলজ খাদ্যপণ্যের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে।
নিঃসন্দেহে প্রতিটি মানুষই চায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে। কোনো রকম রোগ ব্যাধি যাতে আক্রমণ করতে না পারে সে ব্যাপারে সবাই সচেতন থাকতে পছন্দ করে। মোট কথা, সবাই প্রত্যাশা করে রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকতে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে রোগমুক্ত জীবন নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর এরকম একটি গুরুত্বপূর্ণ খাদ্য হল মাছ কিংবা সামুদ্রিক খাদ্যপণ্য। মাছের খাদ্যমান খুবই উন্নত পর্যায়ের। সপ্তাহে অন্তত 2-3 বার মাছ বা মাছ জাতীয় সামুদ্রিক খাদ্য খাবার খাওয়া প্রয়োজন। বহু রকমের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে এগুলো সাহায্য করে। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব আজকে আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
গবেষণায় প্রমাণিত যে মাছ কিংবা মাছের মতো জলজ খাদ্যে ওমেগা 3 নামে ফ্যাটি অ্যাসিড থাকায় আমাদের রক্তের খারাপ কোলেস্টেরল মানে LDL কমাতে সাহায্য করে। এমনকি ট্রাইগ্লিসারাইড কমানোর ক্ষেত্রে ওমেগা 3-র প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। শরীরে চর্বি কমাতেও মাছের গুরুত্ব অপরিসীম। সুতরাং শরীরের ওজন কমানোর ক্ষেত্রে এবং রক্তচাপ ভারসাম্যপূর্ণ করতে ওমেগা 3 ভালো কাজ করে। তাই আমাদের সাপ্তাহিক খাদ্য তালিকায় অবশ্যই মাছ রাখা জরুরি। ফিনল্যান্ডের কোপিও বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী সপ্তাহে অন্তত 2-3 দিন মাছ খেলে ডিপ্রেশন, আত্মবিনাশী চিন্তাভাবনা কমে যায়।
জাপানিরা 17 বছরে 2,65,000 লোকের উপর এক গবেষণা চালায়। ওই গবেষণায় দেখা গেছে যারা দৈনিক মাছ খায় তাদের মাঝে আত্মহত্যার প্রবণতা অন্যদের তুলনায় কম। মাছের আরও অনেক খনিজগুণ রয়েছে, যেহেতু চর্বি কমায় মাছ এবং খারাপ কোলেস্টেরলও কমায়, সেজন্য হৃদরোগসহ ব্লকেজ কিংবা ব্রেন স্ট্রোক কমাতেও সাহায্য করে। মাছ সহ জলজ খাদ্যে ভিটামিন ই, এ, বি, ডি এবং কে প্রচুর পরিমাণে পাওয়া যায়। খনিজ উপাদান যেমন ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, ম্যাঞ্জিয়াম সহ আরও বহু রকমের খনিজ উপাদানে ভরা মাছের মাংস। মানবদেহের সুস্থতার ক্ষেত্রে এগুলোর প্রভাব অনস্বীকার্য। মানব স্বাস্থ্যের জন্য মাছের আরও বহু উপকারিতা রয়েছে, যেমন মাছ আমাদের শরীরের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।
মাছের উপকারিতা নিয়ে কথা বলছিলাম। মানব শরীরের বৃদ্ধির জন্য প্রাণীজ প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। শরীরের বিভিন্ন অঙ্গ, কোষ, কলা, ঝিল্লি ও পেশির সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন। মাছে উচ্চমাত্রার প্রোটিন ও প্রায় সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। আগেও বলেছি মাছ আমাদের দেহের ওজন কমাতে সহায়তা করে। যারা ওজন কমাতে ডায়েট করছেন কিংবা ক্যালোরি গ্রহণ কমাতে চান তারা মাছকে আদর্শ খাবার হিসেবে বেছে নিতে পারেন। মাছ আমাদের হাড়ের গঠনে সাহায্য করে। মাছে ফসফরাস নামের খনিজ উপাদান আছে। এটি হাড়, নখ ও দাঁতের গঠনের জন্য অপরিহার্য। ফসফরাস এই অঙ্গগুলোকে মজবুত ও টেকসই করে। বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের ঘনত্ব কমতে থাকে, ফলে অস্টিওপোরোসিস হতে পারে। ফসফরাস অস্টিওপোরোসিসের বৃদ্ধিকে ব্যাহত করে।
মাছ প্রোস্টেট ক্যান্সার নিবারণ করে। মাছে প্রচুর সেলেনিয়াম খনিজ উপাদান থাকায় প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। সেলেনিয়ামে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে। মাছ আমাদের হৃৎপিণ্ডের সুস্থতা নিশ্চিত করে। মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা মানুষের কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড লেভেলকে কমিয়ে আনে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্ট অ্যাটাক, স্ট্রোক ও বিভিন্ন ক্রনিক অসুখ সৃষ্টিতে বাধা প্রদান করে। মাছের পটাশিয়াম রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। মাছ অকাল বার্ধক্য রোধেও সহায়তা করে। মাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা বৃদ্ধি করে। মাছের সেলেনিয়াম শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে জীবাণুর ও টক্সিনের কার্যকারিতা নষ্ট করে দেয়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেলেনিয়াম থাইরয়েডের কার্যকারিতা বৃদ্ধি করে। মাইগ্রেন, রিউম্যাটিজম, অ্যাজমা সহ আরও অনেক দুরারোগ্য রোগের উপশমে মাছ বেশ কার্যকর।
হার্ভার্ড মেডিকেল ইউনিভার্সিটির ডাক্তাররাও মনে করেন যেসব মানুষ দ্বীপে বসবাস করে তারা মাছ খায় বেশি। এ কারণে তাদের মাঝে দুরারোগ্য সব রোগব্যাধি খুবই কম লক্ষ্য করা যায়। তাই সাধারণ মানুষেরও উচিত বেশি বেশি মাছ খাওয়া কিংবা মাছের তেল ব্যবহার করা। যেসব নারী অন্তঃসত্ত্বা কিংবা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের জন্য মাছ খাওয়া কেবল উত্তমই নয়, বরং দুগ্ধপোষ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে মাছের ভূমিকা অনেক। এর ফলে প্রয়োজনীয় প্রোটিনের পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীর শরীরের ওজনও থাকবে ভারসাম্যপূর্ণ।
পুষ্টিবিজ্ঞানীরা মনে করেন যেসব মাছ দ্রুতগামী কিংবা বেশি বেশি আঁশযুক্ত সেসব মাছই বেশি উপকারী। মাছের মাংস খুব বেশি তেলে ভাজা ঠিক নয়। মাছ তরতাজা খাওয়া উত্তম। কোনোভাবেই বিশ্রী গন্ধযুক্ত মাছ খাওয়া ঠিক হবে না। মাছ সবচেয়ে ভালো হয় কাবাব করে খেলে। তেলে ভাজা মাছের তুলনায় কাবাব করা মাছ অনেক বেশি উপাদেয়। তো শ্রোতাবন্ধুরা, আজ আর কথা নয়, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না এই প্রত্যাশা রইল।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। প্রিয় শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা বলেছি, ভোগবাদ মানব জাতিকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যায়। পৃথিবীর অন্ন, বস্ত্র, বাসস্থান, সময়, বিশ্রাম, চিকিৎসা সহ সব কিছুরই একটা সীমা রয়েছে, কিন্তু ভোগের যে তাড়না তা সীমাহীন। ভোগের বাসনার শেষ নেই। ভোগের কারণে যে সুখানুভূতি সৃষ্টি হয় তা ক্ষণিকের, আর মানুষ এই ক্ষণিকের সুখকে স্থায়ী সুখে পরিণত করার জন্য আরও বেশি ভোগ্য পণ্য ব্যবহার করছে, অবিরাম ছুটে চলেছে। কিন্তু ভোগবাদে যে প্রকৃত সুখ নেই তা সে বুঝতে পারছে না। আসলে ভোগবাদে বিভোর কোনো ব্যক্তি কখনোই এই উপায়ে প্রকৃত ও টেকসই সুখ ও আনন্দ খুঁজে পাবে না। এটা তার মিথ্যা ছুটে চলা। আজও আমরা ভোগবাদ নিয়ে আলোচনার চেষ্টা করব, তবে পরিবেশের উপর ভোগবাদের প্রভাবের বিষয়টি আজকের আলোচনায় গুরুত্ব পাবে। আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
বিশ্বব্যাপী পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে ভোগবাদী সমাজ সম্প্রসারিত হচ্ছে, আর এই ভোগবাদ মানব জাতিকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা ক্রমেই নিজের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি। আমরা যে পৃথিবীতে বাস করছি সেটাকে বসবাসের অযোগ্য করে তুলছি। বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখার যে দায়িত্ব তা এড়িয়ে চলছি। ভোগবাদ কিভাবে আমাদেরকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে তা সহজেই বোঝা যায় পরিবেশ ও প্রকৃতির উপর এর প্রভাব বিশ্লেষণ করলে। ভোগবাদী সমাজ ও সংস্কৃতির ভিত্তি হল অতিমাত্রায় পণ্যের উৎপাদন ও এর ব্যবহার, আর যে কোনো পণ্যের কাঁচামালের যোগানদাতা হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। বর্তমানে মানুষের ভোগপণ্যের মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে পরিবেশ প্রকৃতি ভারসাম্য হারাতে বসেছে। যেমন অতি উৎপাদনের কারণে গ্রিনহাউস এফেক্ট বা কার্বন নিঃসরণ এবং জিম্বাশ্ম জ্বালানের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রকৃতির উপর চাপ বাড়ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।
অন্যভাবে বলা যায়, স্বাভাবিক নিয়মে প্রকৃতি যতটুকু সম্পদ ও কাঁচামাল দিতে পারে তার চেয়ে বেশি সম্পদ ও কাঁচামাল মানুষ তার কাছ থেকে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে স্বাভাবিক পন্থায় যতটুকু বর্জ্য ও বিষাক্ত গ্যাস প্রকৃতি গ্রহণ বা শোষণ করতে পারে তার চেয়ে বেশি বর্জ্য ও বিষাক্ত গ্যাস তাকে গ্রহণ করতে হচ্ছে। এর ফলে প্রকৃতিতে মারাত্মক ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হচ্ছে, আর মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে সুস্থ পরিবেশ দরকার তা নির্ভর করে প্রাকৃতিক ভারসাম্যের উপর।
প্রাকৃতিক ভারসাম্য থাকার অর্থ হল পৃথিবীতে তাপমাত্রা, বায়ু ও পানি সহ অন্যান্য উপাদান এমন মাত্রায় থাকবে যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে না। ওজন স্তর হল পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাল যা মানুষ ও জীবজন্তুকে অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়, কারণ এই ওজনের স্তর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। পৃথিবীর উত্তাপ বেড়ে যাওয়ার জন্য ওজনের স্তর ভেঙে যাচ্ছে।
এখন প্রশ্ন হল, পৃথিবীর তাপমাত্রা কেন বাড়ছে? শিল্প বিপ্লবের পর কলকারখানার সংখ্যা বেড়ে যাওয়াই তাপমাত্রা বাড়ার মূল কারণ। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নত দেশগুলো ভোগবাদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তাতে শিল্পখাতে উন্নয়নের গতি বাড়লেও মানবজাতির অস্তিত্ব সংকট জটিল থেকে জটিলতর হচ্ছে। শিল্পখাতে উন্নয়ন জোরদার করতে অবাধে জ্বালানি পোড়ানো হচ্ছে, নতুন নতুন কলকারখানা তৈরি হচ্ছে, যান্ত্রিকীকরণের মাত্রা ও হার এতটাই প্রবল হয়েছে যে বায়ু ও পরিবেশ দূষণ ও বিনষ্টের সঙ্গে পাল্লা দিয়ে পুরো পৃথিবী অগ্নিগর্ভ ও উত্তপ্ত হয়ে উঠছে। গাছপালা কাটা হচ্ছে অবাধে, নদী খাল ভরাট করে কলকারখানা নির্মাণ করা হচ্ছে। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের তথ্য থেকে এটা স্পষ্ট যে প্রতি বছরই পৃথিবীর তাপমাত্রা কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 2000 সালের পর থেকে প্রতি বছরের তাপমাত্রা বৃদ্ধির হার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, 1992 সাল থেকে 2014 সাল সময়কালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 ইঞ্চি পর্যন্ত বেড়েছে।
ন্যাশনাল জিওগ্রাফিক জার্নালে বিজ্ঞানী টিম ফলগার নিজের গবেষণায় দেখিয়েছেন, বিজ্ঞানীদের ধারণার চেয়েও অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। শুধু তাই নয়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের মতো শীতল অঞ্চলের বরফ দ্রুত গতিতে গলছে। তাপ বৃদ্ধির কারণেই বরফ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এছাড়া ভোগবাদকে টিকিয়ে রেখে দ্রুত মুনাফা অর্জনের লক্ষ্যে রাসায়নিক সার, কীটনাশক ঔষধ ও কৃত্রিম রং ব্যবহারের মতো নিত্যকার ঘটনাগুলো সারা বিশ্বে পানি দূষণ ঘটাচ্ছে। এর প্রভাব পড়ছে মাছ সহ জলজ প্রাণী, বৃক্ষ, তরুলতা সহ জীববৈচিত্র্যের উপর। অতিমাত্রায় ভোগ্য পণ্যের উৎপাদন না বাড়িয়ে কেবল মৌলিক চাহিদা মেটানোর দিকে নজর দিলে এমন বিপদে পড়তে হতো না।
ভোগবাদে উৎপাদন প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কিছু উৎপন্ন করে না। কেন একটি পণ্য ক্রেতা কিনবেন কি কিনবেন না তা আর এখন ক্রেতার মর্জির উপর নির্ভর করছে না, বরং উৎপাদন যন্ত্রের মালিকের যা বিক্রয় করতে চান তাই ক্রেতার চাহিদার পরিণত হয়। ক্রেতার চাহিদার সিংহভাগই এখন কৃত্রিম। 2018 সালে বিশ্বব্যাপী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে $581 বিলিয়ন। বিশ্বের বহু দেশের GDP-র চেয়েও বড় আকারের অর্থ বিজ্ঞাপনের পেছনে খরচ করছে এসব প্রতিষ্ঠান। ক্রেতাদেরকে ভোগের প্রতি উৎসাহিত করা এর উদ্দেশ্য। ক্রেতা ভোগে উৎসাহী না হলেও কিংবা ক্রেতার চাহিদা না থাকলেও বিজ্ঞাপন, প্রচার, প্রচারণা আর কৃত্রিম চাকচিক্যের মাধ্যমে ক্রেতাকে ঠিকই নিজের পণ্যের প্রতি আকৃষ্ট করে ফেলছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, আর এ প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজ আর ভোগবাদী হয়ে উঠছে। পরিবেশ বিজ্ঞানীরা বারবার এই প্রবণতার বিষয়ে সতর্ক করলেও শিল্প উন্নত দেশগুলো বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।
অনিয়ন্ত্রিত উৎপাদন ও ভোগবাদী সংস্কৃতির লালন ও তা ছড়িয়ে দেওয়ার পেছনে পাশ্চাত্যের ধনী দেশগুলোই সবচেয়ে বড় ভূমিকা রাখছে। তারা নিজেদের মুনাফার জন্য গোটা বিশ্বেরই অপূরণীয় ক্ষতি করে চলেছে। তারা নিজের ভোগবিলাস অক্ষুণ্ণ রাখতে, বিশ্বের প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে, প্রয়োজনে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। কিন্তু ভোগ ও চাহিদার সীমাকে নিয়ন্ত্রণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে যাওয়ার কোনো সদিচ্ছা পাশ্চাত্যে লক্ষ্য করা যাচ্ছে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, দখলদার ইসরায়েলের সাথে গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের লজ্জাজনক পরাজয়ের পর হামাস ও ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের নেতারা এই যুদ্ধে সহায়তা করার জন্য ইরানের সর্বোচ্চ নেতার কাছে লেখা চিঠিতে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইউসুফ খামেনেয়ীও যুদ্ধের বিজয়ে ফিলিস্তিনিদেরকে অভিনন্দন জানান। তিনি বলেন, আগামী দিনগুলোতে ফিলিস্তিন আরও বেশি শক্তিশালী এবং ফিলিস্তিনি তরুণ সমাজ ও প্রতিরোধ সংগঠনগুলোর মোকাবিলায় ইহুদিবাদী ইসরায়েল আরও বেশি দুর্বল হয়ে পড়বে। সর্বোচ্চ নেতা বলেন, বর্বর ইসরায়েল শিগগিরই একথা উপলব্ধি করবে যে ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন মোকাবেলা করা সম্ভব নয়। সে কারণে এবার গাজা যুদ্ধের পর ইসরায়েলের পতনের দিন গণনা শুরু হয়েছে বলে অনেকে মনে করছেন। এ সম্পর্কিত আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ হবে।
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের বিজয় এই অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর জন্য নবযুগের সূচনা করেছে। এ বিজয় এমন এক নয়া অধ্যায়ের সূচনা করেছে যা চূড়ান্ত বিজয়ের দিকে ফিলিস্তিনিদেরকে নিয়ে যাবে। ফিলিস্তিনিরা আরও বেশি উদ্দীপ্ত ও আশার আলো দেখতে পাচ্ছে। ১২ দিনের যুদ্ধে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইসরায়েল কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও অধিকাংশ রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এবারের যুদ্ধে দখলদার ইসরায়েল এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছে, আর তা হচ্ছে নীল থেকে ফোরাত পর্যন্ত ইসরায়েলের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে। তারা ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের শক্তির ভাষা উপলব্ধি করতে পারছে, যারা কিনা এতদিন ধরে ইসরায়েলি সেনাদের গুলির বিনিময়ে পাথর দিয়ে প্রতিরোধ করে এসেছে।
ফিলিস্তিনের অসহায় জনগণ ৭৩ বছর ধরে ইসরায়েলি জুলুম নির্যাতন ও আগ্রাসনের শিকার হয়ে আসছে। নিজের বাড়ি থেকে তাদেরকে উৎখাত করা হচ্ছে, কিন্তু তারপরও তারা দখলদার এই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। পাথর মেরে প্রতিরোধ করার যুগ পেরিয়ে এসে ফিলিস্তিনিরা আজ নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানছে। আবাবিল পাখির বহন করা পাথর খণ্ড যেমন আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, ঠিক তেমনি আজ নির্যাতিত ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের নাভিশ্বাস উঠে গেছে। বাস্তবতা হচ্ছে, ৭৩ বছর আগে দখলদারিত্বের মাধ্যমে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা এ অঞ্চলের ফিলিস্তিনি অধিবাসীদের উপর জুলুম নির্যাতন ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি আমূল পাল্টে গেছে এবং দখলদার এই শক্তি ক্রমেই পতনের দিকে ধাবিত হচ্ছে।
2015 সালে দেয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা খামেনেই ইসরায়েলের পতনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন। সে সময় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আগামী 25 বছরের মধ্যে এ অঞ্চলে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। সর্বোচ্চ নেতার এ ভবিষ্যৎবাণী দ্রুতই ফলতে শুরু করেছে এবং সারা বিশ্ব দেখতে পাচ্ছে দখলদার ইসরায়েল আজ ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি গাজায় 12 দিনের যুদ্ধে ইসরায়েলের পরাজয় এই সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েল যে দ্রুত পতনের দিকে এগিয়ে যাচ্ছে তার একটি বড় প্রমাণ হচ্ছে অভিবাসী ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। গত বেশ কবছর ধরে লক্ষ্য করা যাচ্ছে ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসা অবৈধ ইহুদি অভিবাসীরা এ অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে। একটি দেশ বা রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা থাকবে, যা হবে স্থানীয় জনগোষ্ঠীর উপর ভিত্তি করে।
কিন্তু ইসরায়েল অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসা একটি দখলদার শক্তি, যাদের না আছে কোনো নিজস্ব জনগোষ্ঠী, না আছে কোনো নিজস্ব ভূমি। স্থানীয় ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে ইসরায়েলি কর্মকর্তারা দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ইহুদিদেরকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে এই অঞ্চলে এনে জড়ো করেছিল। কিন্তু এখানে এসে ইহুদিরা উল্টো চিত্র দেখতে পাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং মিথ্যা আশ্বাস দিয়ে এখানে আনা হয়েছে। সে কারণে অভিবাসী ইহুদিরা ধীরে ধীরে এই অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে। খোদ ইসরায়েলের এক পরিসংখ্যানে দেখা গেছে, 1948 সাল থেকে 2015 সালের মধ্যে 7,20,000-এরও বেশি ইহুদি অভিবাসী এ অঞ্চল ছেড়ে চলে গেছে এবং তারা আর কখনোই ফিরে আসেনি। 2018 সালেও বহুসংখ্যক ইহুদি এ অঞ্চল ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে এবং 16,700 ইহুদি ইতোমধ্যে চলে গেছে।
দখলদার ইসরায়েল যে ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে তার আরেকটি প্রমাণ হচ্ছে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা। মাসের পর মাস ধরে ক্ষমতার দ্বন্দ্ব অবৈধ ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। ফলে রাজনৈতিক ও সামাজিক অক্ষয় চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে যত টানা জর্জরিত, অভ্যন্তরীণ সংকটে তার চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু ইসরায়েলিদের নিজস্ব কোনো জাতিসত্তার অস্তিত্ব নেই এবং বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিদের মধ্যে জাতীয় ঐক্যের অভাব রয়েছে, সে কারণে ইসরায়েলের কর্মকর্তারা এটাকে তাদের অস্তিত্বের জন্য বিরাট হুমকি হিসেবে দেখছেন। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক অসন্তোষ গোলযোগ চরম আকার ধারণ করেছে, ফলে ভেতর থেকেই ইসরায়েল যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
সামরিকভাবেও ইসরায়েল অনেক দুর্বল হয়ে পড়েছে। বহু বছর ধরে পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ইসরায়েলের সামরিক বাহিনীকে অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরেছে। এভাবে তারা আরবদের মধ্যে, বিশেষ করে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের সাম্প্রতিক রকেট ও ক্ষেপণাস্ত্র বর্ষণ পাশ্চাত্যের ওই প্রচারণাকে মিথ্যা প্রমাণিত করেছে, আর এটাও প্রমাণ করেছে ইসরায়েল কোনো অপরাজেয় শক্তি নয়। ইসরায়েল ভেবেছিল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহজেই ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত অত্যন্ত অপমানের সাথে তারা যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা খামেনেই সম্প্রতি বিশ্ব কুদস দিবসের ভাষণে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের 33 দিনের যুদ্ধ এবং গাজায় 22 দিন ও এরপর 8 দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর একের পর এক পরাজয়ের কথা উল্লেখ করে বলেছেন, এ থেকে বোঝা যায় ইসরায়েলের শক্তি খুবই দুর্বল। সর্বশেষ গাজায় 12 দিনের যুদ্ধেও ইসরায়েলের সামরিক দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর ধারাবাহিক বিজয় প্রমাণ করে দখলদার ইসরায়েল খুব শীঘ্রই বিলুপ্ত হতে চলেছে। তো শ্রোতা বন্ধুরা, ইসরায়েল যে ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Tehran ne khosum Irani Islamakan Harabedutyan Hayeren Radio Jamnek